বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি, 20 পৌষ এবং ফার্সি 14 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানে জেনারেল সুলেমানের শাহাদাত বার্ষিকীর দিনে বোমা বিস্ফোরণে কারা জড়িত এবং কি তাদের উদ্দেশ্য তা নিয়ে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া আগামীকাল শুক্রবার সকাল 8টায় শেষ হচ্ছে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ফলে আজ বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃশ্যপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক পরিবেশনা রং ধনুর আসর। প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লেবাননে যুদ্ধ হলে কোন নিয়ম নীতি মানবে না হিজবুল্লাহ, হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। হামাস আরো দৃঢ় হবে আশা আইআরজিসির। কেরমান শহরে সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন পুতিন ও এরদোগান। ইসরায়েল অভিমুখী জাহাজে আবারও ইয়েমেনি হুথিদের হামলা। নিষেধাজ্ঞার পরোয়া করে না শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের মন্তব্য। নির্বাচনের দিন হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এবং উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিজেপির তৎপরতা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বক্তব্যে তোলপাড়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের মাটিতে হামাস নেতা সালে আল আরুরিকে যারা হত্যা করেছে তারা শাস্তি পাবে। লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার রাতে এক ড্রোন হামলায় আরুরি শহীদ হন। এরপর বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন সাইয়েদ নাসরুল্লাহ। ভাষণে তিনি সালেহ আল আরুরি ও তার পাঁচ সহকর্মীর পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান। আরুরিকে একজন ভাই ও একজন মহান কমান্ডার উল্লেখ করে তিনি এই হামাস নেতার হত্যাকাণ্ডকে লেবাননের ভূমিতে ইহুদিবাদী ইসরায়েলের নির্লজ্জ হামলা বলে বর্ণনা করেন। হিজবুল্লাহ নেতা বলেন, সালে আল আরুরির হত্যাকারীদের শাস্তি দেওয়া হবে। তিনি সুস্পষ্টভাবে বলেন, এই বিপজ্জনক অপরাধের হোতারা বিনা জবাবে ও বিনা শাস্তিতে পার পাবে না। বৈরুতের দক্ষিণে দাহিয়ে এলাকাটি হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত এবং সালে আল আরুরি হিজবুল্লাহর নিরাপত্তা বলয়ে থাকা অবস্থায় ইসরায়েলি হামলার শিকার হন। লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধানকে হত্যা করার ফলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে এই সংগঠনের যোদ্ধাদের সংকল্প আরও দৃঢ় হবে। হামাস নেতা সালে আল আরুরির হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই মন্তব্য করেছে।
ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, আরুরি এবং দুই হামাস কমান্ডার সহ ৬ জনের হত্যাকাণ্ড ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী মানসিকতা আরও শক্তিশালী করবে, বিশেষ করে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগ্রাম আরও তীব্র হবে। বিবৃতিতে IRGC জোর দিয়ে বলেছে যে ৭ অক্টোবর হামাস এবং গাজাভিত্তিক অন্যান্য প্রতিরোধ সংগঠনের বহুমুখী হামলায় ইসরায়েলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য অবৈধ তেল আবিব সরকার হত্যা এবং নৃশংসতার পথ বেছে নিয়েছে। ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানে ইসরায়েলের যে ভরাডুবি হয়েছে তার গ্লানি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তেল আবিব। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রতিরোধ সংগঠনগুলোর নেতৃবৃন্দ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কেরমান শহরে গতকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির কবরে সমবেত হাজার হাজার মানুষের ভিড়ে বুধবার শক্তিশালী জোড়া বোমার আঘাতে অন্তত ১০৩ জন নিহত ও ১৮৮ জন আহত হয়। জেনারেল সুলাইমানির শাহাদাতের চতুর্থ বার্ষিকী উপলক্ষে গতকাল তার কবরে এসব মানুষ সমবেত হয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুতিন বলেন, মস্কো সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং কেরমানের ঘটনার নিষ্ঠুরতা নিন্দনীয়। ইরানের কেরমানে শক্তিশালী হামলার ঘটনায় শোক প্রকাশ ও নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান। লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতরাতে এই খবর জানিয়ে বলেছেন, CMA CGM ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটিতে হামলা চালানো হয়। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে। তবে ইসরায়েলি মালিকানাধীন কিংবা ইসরায়েলগামী নয় এমন কোনো জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না। ইয়েমেনের এই সেনা কর্মকর্তা তার দেশের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনে হামলা হলে তার কঠোর জবাব দেয়া হবে। তিনি ইসরায়েলগামী জাহাজকে রক্ষা করার প্রচেষ্টার বিরুদ্ধেও মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সকে সতর্ক করে দিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের জন্য ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকর্তারা যে চক্রান্ত করছেন তার জোরালো নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক জবাবদিহিতার ব্যবস্থা সক্রিয় করার জন্য রিয়াদ যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করে। সৌদি আরব জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের দুই মন্ত্রীর চরমপন্থী বক্তব্যকে রিয়াদ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। ইসরায়েলের যুদ্ধবাজ মন্ত্রী ইতামার বেন জাভির এবং বেজালেল স্মোট্রিচ সম্প্রতি গাজার জনগণকে বাস্তুচ্যুত করা এবং নতুন ইহুদি বসতি গড়ে তোলার জন্য গাজা পুনর্দখলের আহ্বান জানিয়েছেন। ইসরায়েল জানিয়েছে, গাজাবাসীকে আফ্রিকার দেশ কঙ্গোই বহিষ্কারের বিষয়েও আলোচনা চলছে। সৌদি আরব বলেছে, ইহুদিবাদী সরকারের পক্ষ থেকে যে সমস্ত বিবৃতি দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। গাজা যুদ্ধের তিন মাস পর রিয়াদের ওই বিবৃতির পর মনে হচ্ছে তারা নিজেদের নীরবতা ভাঙল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আরও বলছেন, ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান।
বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি ধামকির পরোয়া করেন না, তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে, তিনি ভালোবাসেন দেশের জনগণকে। ওবায়দুল কাদের বলেন, ভালো লোকেরা নির্বাচিত হলে দেশ ভালো চলবে, না হলে দুঃশাসন অনিবার্য। তিনি আরো বলেন, আতঙ্ক সৃষ্টি করতে বোমা হামলার নির্দেশ দিয়েছেন তারেক রহমান, তাই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে।
চরম উত্তেজনা, 7 তারিখে ফাইনাল খেলা হবে, 7 তারিখে ফাইনাল, বিএনপি কই?
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বলেছেন, জোর করে জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনছে সরকার। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে বৃহস্পতিবার সকালে উত্তরা রাজুক মডেল কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে একথা বলেন তিনি। রিজভি আরও বলেন, পাতানো নির্বাচন করে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না আওয়ামী লীগ সরকার। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী 6 ও 7 জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, 6 জানুয়ারি শনিবার ভোর 6টা থেকে 8 জানুয়ারি সোমবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া আগামীকাল শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন থেকে দলটি হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ ও গণসংযোগের মতো কর্মসূচি দিয়ে আসছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ইস্যুতে হিন্দুত্ববাদী বিজেপির ব্যাপক তৎপরতার মধ্যে বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের দেয়া বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ইস্যুতে হিন্দুত্ববাদী বিজেপির ব্যাপক তৎপরতার মধ্যে বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের দেয়া বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। একদিকে হিন্দুত্ববাদী বিজেপি তার বক্তব্যে আপত্তি তুলেছে, অন্যদিকে তেজস্বীর বক্তব্যকে সমর্থন করেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব গতকাল বুধবার মধুবনীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উপস্থিত লোকজনদের উদ্দেশ্যে বলেন, তিনি বলেন, ক্ষুধা লাগলে কি মন্দিরে যাবেন, সেখানে কি খাবার পাওয়া যাবে, অসুস্থ হলে আপনারা কি হাসপাতালে যাবেন নাকি মন্দিরে যাবেন, আঘাত পেলে মন্দিরে গিয়ে পণ্ডিতকে দেখাবেন নাকি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাবেন। তিনি এ সময় বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা ও কটাক্ষ করেন। আজ বৃহস্পতিবার বিজেপি নেতা ও বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ বলেন, তেজস্বী যাদব সহ বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটের সমস্ত নেতাদের মধ্যে হিন্দু বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিযোগিতা চলছে, তেজস্বীর বক্তব্য হাস্যকর, উনি সনাতনকে অপমান করছেন, জনগণ উচিত শিক্ষা দেবে, বিজেপি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে রাজনীতি করছে না, এটা ধর্ম ও বিশ্বাসের বিষয় বলেও মন্তব্য করেন বিজেপি নেতা তারকিশোর প্রসাদ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইরাকি আর নুজাবার নেটওয়ার্ক ঘোষণা করেছে, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিল্ডিং কমপ্লেক্সে হাশদার শাবি সংগঠনের দপ্তরে বিমান হামলা হয়েছে। প্রাথমিক পরিসংখ্যান অনুসারে ওই হামলায় হাসদার সাবির অন্তত 2 সদস্য শহীদ হয়েছে। বার্তা সংস্থা ইরনা বলেছে, আর নুজাবা নেটওয়ার্ক তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, প্যালেস্টাইন স্ট্রিটে হাসদার সাবির 12তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, বাগদাদের আল জালাল স্ট্রিটের নুজাবা আন্দোলনের সদর দপ্তরেও আমেরিকা হামলা চালিয়েছে। এদিকে আল মায়াদিন নেটওয়ার্ক নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক খবরে বাগদাদে হাসদার সাবির সদর দপ্তরে বিমান হামলার ঘটনায় আর নুজাবা আন্দোলনের একজন কমান্ডার এবং তার সহকারী শহীদ হয়েছেন। ইরাকি গণমাধ্যম জানিয়েছে, হাসদার সাবির সদর দপ্তরে ওই হামলায় বাগদাদ বেল্ট অভিযানের ডেপুটি কমান্ডার হাজ আবু তাকাভি আস সাইদিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত বরাবর বেশ কয়েকটি এলাকায় কামান দিয়ে হামলা চালিয়েছে এবং এতে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের 9 যোদ্ধা শহীদ হয়েছেন। লেবাননের আরবি ভাষার আল মানার টেলিভিশন চ্যানেল আজ জানিয়েছে, অব্যাহত আগ্রাসনের অংশ হিসেবে দখলদার ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের তাইবে, কাফরকেলা, খিয়াম ও মার্জেন সমভূমি এলাকায় গোলাবর্ষণ করে। আল মানার আরও জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সীমান্ত শহর ইয়ারনের দিকে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলা সম্পর্কে এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে, তারা লেবাননের দক্ষিণাংশে হিজবুল্লাহর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হামলা অব্যাহত রয়েছে। এতে আরও বলা হয়, ইসরায়েলের উত্তর সীমান্তে দখলদার বাহিনীর সতর্কতা সর্বোচ্চ মাত্রায় বাড়ানো হয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের কেরমানে সন্ত্রাসী হামলার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকেই সন্দেহ করা হচ্ছে, কিন্তু এই সন্দেহের কারণ কি এ সম্পর্কেই পর্যালোচনা করেছেন আমাদের ভাষ্যকার। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইরানের জাতীয় বীর জেনারেল কাসেম সুলাইমানির সমাধিস্থলের অদূরে গতকাল দুটি আলাদা বিস্ফোরণে প্রায় 100 মানুষ শহীদ হয়েছেন, আহতের সংখ্যা 200+। 2020 সালের 3 জানুয়ারি ইরাক সফরে যাওয়ার পর আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর ড্রোন হামলায় কাসেম সুলাইমানি শহীদ হন। কেরমান শহরে গতকালের সন্ত্রাসী হামলার পর ইরানের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, খুনি ও তাদের পৃষ্ঠপোষকেরা কড়া জবাব পাবে। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই আমেরিকা ও তার মিত্রদের রোষানলে পড়ে ইরান। তাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী হামলায় বিপ্লবের পর থেকে পর্যন্ত ইরানে 17,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। শহীদের তালিকায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের বহু ব্যক্তিত্ব রয়েছেন। গতকালের সন্ত্রাসী হামলার পেছনেও ইহুদিবাদ ইসরায়েল ও আমেরিকার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এই সন্ত্রাসী হামলার আগের দিন লেবাননের বৈরুতে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হামাসের উপপ্রধান সালে আল আরুরিকে হত্যা করে দখলদার ইসরায়েল। এর কয়েকদিন আগেই সিরিয়ায় হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার সাইয়েদ রাজি মুসাবিকে শহীদ করা হয়। এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বকে হত্যার ধারাবাহিকতায় কেরমানে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ কারণে গতকালের সন্ত্রাসী হামলার সঙ্গেও ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা জড়িত বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ইরানে বিস্ফোরণের সঙ্গে আমেরিকা কোনোভাবেই জড়িত নয়। এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে এটা বিশ্বাস করারও কোনো কারণ নেই বলে তিনি দাবি করেন। তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধের ময়দানে ফিলিস্তিনি সংগ্রামীদের সঙ্গে পেরে উঠছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এ কারণে তারা এ ধরনের সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। এসব হামলার মাত্রা আগের চেয়ে বাড়িয়ে, আর আন্তর্জাতিক চাপ বাড়ার ভয়ে ইহুদিবাদী ইসরায়েল মুখে হামলার কথা অস্বীকার করলেও সন্ত্রাসী হামলার পেছনে যে তাদেরই হাত রয়েছে তা নিশ্চিত বলে মনে করেন অনেক বিশ্লেষক। যাই হোক, গত 43 বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে আমেরিকা ও তার মিত্ররা। তারা এর মাধ্যমে ইরানের ইসলামী সরকার ব্যবস্থার পতন ঘটাতে চেয়েছে, কিন্তু কখনোই সেই লক্ষ্য হাসিল হয়নি। বরং আমেরিকা ও দখলদার ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের পর সবসময় ইরানি জনগণ আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবও চাঙ্গা হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না।
প্রতিবেদনটি শুনলেন। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামীকাল সকাল 8টায় শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। আজ প্রচারের শেষ সুযোগ, কাজে ব্যস্ত বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকেরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
আগামীকাল শুক্রবার সকাল 8টায় শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ফলে আজ বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও আজই করছেন শেষ জনসভা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রাজধানী ঢাকা সহ তৃণমূল গ্রামগঞ্জের মানুষও। এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা 11 আসনে চলছে উৎসবের আমেজ। পাড়া মহল্লায় অলিতে গলিতে সবখানেই ঝুলছে নানা ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা।
মুক্তিযুদ্ধের মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা, ওয়াকিল ভাইয়ের মার্কা নৌকা,
এই আপনাদেরকে আমাদেরকে এই এলাকায় থাকার জন্য রাজুকের বিরুদ্ধে তিনি যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের ফসল আজকে আমরা এখানে বসবাস করতে পারছি।
ঢাকা 11 আসনটি রাজধানীর বাড্ডা, ভাটারা, বেড়াইত, সাতারকুল ইউনিয়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21, 22 ও 23 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াকিল উদ্দিন।
এইটুকু আপনাদের কথা দিয়ে যাই যে আমার দরজা তো সবসময় খোলা থাকবে, এখন আমি এমপি হইলে থাকবো তা না, আমি সবসময় একদম আমি সাধারণ মানুষ, মানুষ মানুষ হিসেবে তারা চিহ্নিত করতে হবে, সে মানুষ এই হিসেবে আমি যে কোনো মানুষের বিপদ আপদের যে কোনো সমস্যায় আমি সবসময় জড়িয়ে থাকি, সবসময় মানুষের সেবায় আমি নিয়োজিত থাকি।
এদিকে ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলায়ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের আমেজ। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এর ব্যতিক্রম নয় চাঁদপুর জেলার 5টি সংসদীয় আসনের ভোটাররাও। তাদের মধ্যে চলছে নানা সমীকরণ, কে হচ্ছেন আগামীর সংসদ সদস্য। 3 আসন থেকে নৌকার প্রার্থী বর্তমান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি, চাঁদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ডক্টর শামসুল হক ভূঁইয়া। সাধারণ ভোটারদের বিশ্লেষণ ও আলোচনা বলছে চাঁদপুর জেলায় 5টি আসনের 4টিতে রয়েছে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। এদিকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন ও বিএনএম। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু আসর।
রংধনু
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, সবাই ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হলাম। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে মানুষের জ্ঞান খুবই সীমিত। আবার জ্ঞান বলতে যে কি বোঝায় তা বলাও সহজ কাজ নয়। তবে সোজা কথায় বলতে গেলে, কোনো কিছু বোঝার, উপলব্ধি করার, ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর, এমনকি কোনো কাজের পরিণতির সম্পর্কে একটা ধারণা করার যোগ্যতার নামই হল জ্ঞান।
এই জ্ঞান আবার অনেক প্রকারের। এমন অনেক জ্ঞান আছে যে জ্ঞান একান্তই মনীষীবৃন্দ ছাড়া সাধারণ মানুষ বুঝতেই পারেন না, যদি না সে সম্পর্কে তাঁকে ওই জ্ঞানেই কোনো ধারণা দেন। পৃথিবীর বুকে যত রকম জ্ঞান আছে সবই সীমিত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান নবী রাসূলদের দিয়ে থাকেন সেই জ্ঞানের কোনো সীমা নেই। তবে সীমিত জ্ঞানের অধিকারী মানুষের মধ্যেও যাঁরা অগ্রসর, অর্থাৎ তুলনামূলকভাবে বেশি জ্ঞান রাখেন, তাদেরকে আমরা পণ্ডিত বা মনীষী কিংবা চিন্তাবিদ বলে থাকি।
প্রাচীনকালে এরকম একজন জ্ঞানী শাসক ছিলেন যিনি সাধারণ জ্ঞানের বাইরেও অনেক কিছু জানতেন। এই শাসকের মনের ভেতর অনেক রহস্যই জমা ছিল। রহস্য মানে হলো অজানা জ্ঞান। তবে এমন একটা বিশেষ রহস্য ছিল যে সম্পর্কে অন্য কেউ কিছুই জানত না। সেজন্য শাসক চাইতেন ওই গুরুত্বপূর্ণ রহস্যের কথা এমন কাউকে জানিয়ে দেবেন যিনি সেই রহস্যের বিষয়টি নিজের ভেতরে ধারণ করবেন এবং মনে মনে লালন করে যাবেন, জনসমক্ষে প্রকাশ করবেন না।
আজকের আসরে আমরা ওই শাসকের গোপন রহস্য প্রকাশ সম্পর্কে একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
বন্ধুরা, আমরা আগেই বলেছি যে ওই শাসক তার গোপন রহস্যটি প্রকাশ করতে চাচ্ছিলেন, কিন্তু কাকে বলা যায় তা নিয়ে ভাবতে ভাবতে দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। শাসক চাচ্ছেন কাউকে না কাউকে বলে তার দুশ্চিন্তা থেকে কিছুটা হালকা হতে, কেননা এই দুশ্চিন্তাটা তার মাথার ভেতরে পাথরের মতো শক্ত, কঠিন এবং ভারী মনে হতো। কিন্তু যখনই তিনি বিশ্বস্ত লোক নিয়ে ভাবতেন, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা নিকটজনদের কাউকে বলবেন বলে ভাবতেন, তখনই আবার দুশ্চিন্তায় পড়ে যেতেন।
শাসক মনে মনে ভাবতেন, কাউকে রহস্যের কথাটা বললে তো সে জেনে যাবে তাঁর ভেতরের রহস্য, আর জনগণ যদি তাঁর ভেতরের রহস্যের কথা একবার জেনে ফেলে তাহলে তো জনগণের কাছে তাঁর মান সম্মান মর্যাদা বলতে আর কিছুই থাকবে না, সবই ধুলায় লুটিয়ে পড়বে। এমনকি তাকে এতদিন মানুষ যেই দৃষ্টিতে দেখত, তাকে যেভাবে জানত সেভাবে আর তাকে কেউ দেখবেও না জানবেও না। তাহলে তো জনগণের মাঝে তার ব্যক্তিত্বের আয়নাটুকু ভেঙে কাচের মতো টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু রহস্যের ব্যাপারটা নিজের ভেতরে আর ধরেও রাখা যাচ্ছে না।
কি করা যায়, কি করা যায়, এরকম ভাবতে ভাবতে একদিন শাসক লোকটি সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে আজ সবাইকে ডেকে বিষয়টা জানিয়ে দেবেন। সিদ্ধান্ত অনুযায়ী তার কাছের লোকজন যারা ছিল তাদের কয়েকজনকে তার কাছে ডাকলেন। কয়েকজন যখন এলো, তিনি তাদেরকে সুন্দর করে বললেন, দেখো তোমরা সবাই আমার নিকটজন, একান্তই আপন। তোমাদের সবাইকেই আমি বিশ্বাস করি, তোমাদের উপর আমার একান্ত আস্থা আছে। সেজন্যই আমি চাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে পরামর্শ করব। আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের উপর যে তোমরা কিছুতে বিষয়টা নিয়ে কারোর সাথে আলাপ আলোচনা করবে না, কাউকে জানাবে না। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমাদের একেবারে কাছের মানুষের সাথেও এই বিষয়টা নিয়ে কথা বলবে না। তোমাদের নিজেদের পরিবার পরিজনের সাথে তো নয়ই, এমনকি আমার নিজের পরিবারের কারোর সাথেও না। তোমরা কথা দাও, আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার রহস্যটা তোমরা সারাটা জীবন নিজেদের মনের ভেতর লুকিয়ে রাখবে। যতদিন তোমরা এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কারোর সাথে তা নিয়ে কথা বলবে না, রহস্যটা কারো কাছে ফাঁস করে দেবে না।
শাসকের একান্ত আপনজনদের একজন বলল, হুজুর, আমাদের উপর আপনি নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন, আপনি যা বলতে চান একেবারে কোনো চিন্তা ভাবনা না করে বলে ফেলুন। আপনি আমাদের উপর 100% বিশ্বাস রাখতে পারেন যে আমরা কারো কাছেই আপনার রহস্যের কথাটা নিয়ে আলাপ আলোচনা করব না। আমরা আমাদের প্রিয় শাসকের পথে নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি, আর সামান্য একটা রহস্যের কথা তো চাই।
শাসক বললেন, ব্যাপারটা হলো যে আমার মনের ভেতরে একটা গূঢ় রহস্য আছে, অনেক কষ্টে অনেক যত্ন করে এতদিন আমি সেটা আমার মনের ভেতরে পুষে রেখেছি, পুষে রাখতে রাখতে এটা এখন বহন করা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, আমাকে ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলেছে। আমি এখন সেটা তোমাদেরকে জানিয়ে একটু হালকা হতে চাচ্ছি। যদি শুনি তোমাদের কেউ রহস্যটা কারো কাছে ফাঁস করে দিয়েছে, তাকে নির্দয়ভাবে মেরে ফেলবো, কোনোভাবেই ক্ষমা করা হবে না।
বন্ধুরা, তারপর কি হলো তা বলছি খানিকটা মিউজিক বিরতির পর, ততক্ষণ আমাদের সাথেই থেকো।
শাসকের হুমকি শুনে পণ্ডিতের স্বজনরা তাকে কথা দিল যে কোনোভাবেই তারা তাদের নিকটজনদের কাছেও ফাঁস করবে না। কথা পেয়ে পণ্ডিত এক এক করে রহস্যটা তার বিশ্বস্ত স্বজনদের কাছে ফাঁস করল। তারপর এক করে সবার দিকে তাকিয়ে বলল, যে কথা দিয়েছ তা রক্ষা করো, যারা কথা দিয়ে কথা রাখবে না তাদের জন্য অপেক্ষা করছে কঠিন মৃত্যু। এই রহস্যটা আমি গত 1 বছর ধরে নিজের মনে পুষে রেখেছি, কাউকে বলিনি।
রহস্যের কথা ফাঁস করে দেওয়ার পর ঘটল আসল ঘটনা। শাসক যে রহস্যটা 1 বছর নিজের ভেতর পুষে রেখেছিলেন, স্বজনদের কাছে ফাঁস করে দেওয়ার পরদিনই তা পুরো এলাকায় চাউর হয়ে গেল, ফলে সবাই সেই রহস্যটা জেনে গেল। শাসক যখন জানতে পারলেন যে স্বজনরা কথা রাখেনি, রহস্যটা ফাঁস করে দিয়েছে, তখন মনে মনে বললেন, আমার আপনজনেরা আমাকে কথা দিয়ে কথা রাখল না, এমনকি যে রহস্যটা এতদিন আমি পুষে রেখেছিলাম অন্তত 1 দিনও তারা তা পুষে রাখতে পারল না, অথচ ফাঁস করবে না বলে তারা আমাকে কথা দিয়েছিল, সুতরাং তাদের সবাইকে জল্লাদের হাতে সুপে দেব।
শাসক রহস্য ফাঁসকারীদের সবার মুন্ডুপাত করার আদেশ দিলেন। এবার শাসকের নিকটজনেরা কান্নাকাটি শুরু করে দিল, অনুনয় বিনয় করতে লাগল। একজন বলল, হে মহান শাসক, আমরা অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন, যারা মহান তারাই তো ক্ষমা করেন, আমরা জানি আমরা যে অন্যায় করেছি সেজন্য আমাদের মাথা কেটে ফেলা উচিত, কিন্তু তুমি তো মহান শাসক, তুমি মহত্ব দেখিয়ে আমাদের ক্ষমা করে দাও, আমাদেরকে জল্লাদের হাতে তুলে দিও না, শয়তান আমাদেরকে প্রতারিত করেছে, আমরা কথা দিচ্ছি আর এমন ভুল করব না।
কিন্তু শাসকের মন গড়ল না, তিনি বললেন, চুপ করো, আগেও তোমরা কথা দিয়েছিলে কিন্তু কথা রাখোনি, তোমরা জানতে কথা ভঙ্গ করার শাস্তি মৃত্যু, তারপরও কথা ভঙ্গ করেছ, তোমাদের উপর আমার আর কোনো আস্থা কিংবা বিশ্বাস নেই, তোমরা রহস্যের কথা ফাঁস করে দিয়ে জনগণের কাছে আমার মাথা হেঁট করে দিয়েছ, আমাকে অপমান করেছ, আমি বলেছিলাম কথা দিয়ে কথা না রাখলে অবশ্যই হত্যা করা হবে, তোমাদের মৃত্যু হয়তো অন্যদের জন্যে শিক্ষণীয় হবে। এই বলে শাসক জল্লাদের দিকে তাকিয়ে বললেন, তরবারি হাতে নাও আর এক এক করে এই বিশ্বাসঘাতকদের সবার মাথা কেটে ফেলো।
মৃত্যুদণ্ড প্রাপ্তদের মাঝে এক বয়োবৃদ্ধ লোক ছিলেন, তিনি বললেন, কেন আমাদের হত্যা করছো, তুমি নিজেই তো অন্যায়কারী।
শাসক বিষয়ের সাথে বললেন, কি বললে? কথা ভঙ্গ করেছ তোমরা আর অন্যায় করেছি আমি, একে কিন্তু কিভাবে?
বৃদ্ধ বললেন, হে মহান শাসক, তোমার অন্তর ছিল রহস্যের ধারায় পূর্ণ। তুমি ওই ঝর্ণা প্রবাহের মুখে বাঁধ না দিয়ে সেই বাঁধ বরং ভেঙে দিয়ে কয়েকজনের মাঝে তা জারি করে দিয়েছ। ঝর্ণার সেই ধারা নদীতে পরিণত হল আর নদীর জোয়ারে বন্যা দেখা দিল। এখন এই বন্যাকে তুমি কি করে ঠেকাবে?
শাসক বললেন, কিন্তু আমি তো তোমাদের বিশ্বাস করেছিলাম, তোমরা আমার আপনজন, আমি কি জানতাম যে তোমরা বিশ্বাস ভঙ্গ করবে?
বৃদ্ধ বললেন, গুপ্তধন গোপন গোলাতেই রাখতে হয়, আর গোপন রহস্য পুষতে হয় নিজের ভেতরেই। রহস্যের কথা মুখে না আনা পর্যন্তই নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু একবার মুখ খুললেই তার নিয়ন্ত্রণ করার সাধ্য থাকে না।
শাসক গভীর মনোযোগ দিয়ে বৃদ্ধের কথাটা শুনে নিজের ভুল বুঝতে পারলেন। ভাবলেন, সত্যিই তো যে রহস্য নিজেই পুষে রাখতে পারলাম না, আরেকজন পুষে রাখবে সেটা ভাবি কি করে। এই ভেবে তার নিকটজনদের উদ্দেশ্যে বললেন, এই অভিজ্ঞ বৃদ্ধ যথার্থই বলেছেন, ভুলটা আসলে আমারই ছিল। তোমাদের কাছে আমার মনের ভেতরের গোপন রহস্যটা ফাঁস করা ঠিক হয়নি, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, তবে তোমরা আর আমার স্বজন থাকবে না, কেবল এই বৃদ্ধ ছাড়া, কারণ এই বৃদ্ধ আমাকে পদ দেখিয়েছে।
বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারো রহস্যটা কি ছিল? হ্যাঁ, যে কথাটা বলা হয়নি এবং যা নিয়ে তোমরা এখন ভাবতে বসেছ তাকেই বলে রহস্য। এই গল্পটি থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথম শিক্ষাটি হলো, আমাদের এমন কথা বলা উচিত না যা নিজেরা করি না। আর দ্বিতীয় শিক্ষাটি হলো, কেউ বিশ্বাস করে কাউকে কোনো গোপন কথা বললে তা কোনোভাবেই প্রকাশ করা উচিত নয়। আমরা যেন এই শিক্ষা দুটি আমাদের জীবনে কাজে লাগাতে পারি, এ কামনা করছি।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি যুদ্ধবিরোধী গান, পঙ্কিলতা মেখে দিও না শিরোনামের গানটির কথা ও সুর মাহফুজ বিল্লাহ শাহের, আর গেয়েছে ঢাকার সারেগামা একাডেমির শিল্পীরা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
শুধুমাত্র মানুষত্বের হাতিয়ার তৈরির জন্য ভেবেছিলাম আমরা তোমাদের থেকে ভালো কিছু শিখব, কিন্তু না।
সাম্রাজ্যবাদীদের আগ্রাসনে, পৃথিবীর সভ্যতা যখন নির্বাসনে, পুঁজিবাদীদের কারসাজিতে, মানবিকতা যখন ধুলোয় মলিন, কর্তৃত্ববাদীদের ষড়যন্ত্রে, মনুষ্যত্ব যখন কফিন বন্দি, ঠিক তখনই স্বার্থের লোভে তোমরা পরস্পর হাত মিলিয়েছ। অন্যদিকে তোমরাই মানবতার পক্ষে কথা বলছ, মানবাধিকার সুরক্ষার কথা বলছ, অথচ তোমাদের হাতেই অগণিত মানুষের রক্ত লেগে আছে। দেখতে মানুষের মতো হলেও তোমরা আসলে পশুর চেয়েও নিকৃষ্ট। তোমাদের কারণে ফুলের মতো শিশুরা রক্তাক্ত, ক্ষত, বিক্ষত। তোমরা অভিশপ্ত।
গানসহ শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 4 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, ভোটের দিনও হরতাল ডেকেছে বিএনপি, দৈনিক প্রথম আলো। ভোট বর্জন করলে দেশের অর্থনীতি রক্ষা পাবে, রেজাউল করিম, দৈনিক কালীকণ্ঠ। নির্বাচন ও ডক্টর ইউনিস ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, রহস্য রেখে দিলেন ম্যাথিউ মিলার, দৈনিক মানব জমিন। জ্বালাও পোড়াও, মানুষ খুন হল বিএনপির গুণ, শেখ হাসিনা, দৈনিক ইত্তেফাক। ফাউল করে ফাইনাল খেলার আগেই পালিয়েছে বিএনপি, কাদের, দৈনিক যুগান্তর। কলকাতার শিরোনাম, আপনার দয়া দাক্ষিণ্যে বাংলায় লড়বে না কংগ্রেস, মমতাকে খোলা চ্যালেঞ্জ অধীরের, দৈনিক সংবাদ প্রতিদিন। কল্যাণ হোক, তাকে নকল করা সেই তৃণমূল সাংসদের জন্মদিনে ধনখড়ের ফোন, বাড়িতে সস্ত্রীক আমন্ত্রণও, দৈনিক আনন্দবাজার পত্রিকা। আজই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে ইডি, আশঙ্কা আপ মন্ত্রীদের, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, শেখ হাসিনা আটলান্টিকের ওপারের স্যাংশনকে ভয় পান না বলেছেন ওবায়দুল কাদের, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা তার জন্য, তার দলের জন্য বা তার সরকারের জন্য ভালো একটা সান্ত্বনার বাণী, খুবই বড় সান্ত্বনা। আমি ব্যক্তিগতভাবে তেমনটি মনে করি। কিন্তু এই সান্ত্বনা যে পুরো জাতির জন্য বা বাংলাদেশের জনগণের জন্য সত্যিকারের সান্ত্বনা হয়ে দাঁড়াবে না, আমার মনে হয় সেটাও ঠিক। অর্থাৎ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বা ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য হয়তো ভয়ের কারণ নেই। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের ভেতর থেকে আশঙ্কা করা হচ্ছে যে দেশে নিষেধাজ্ঞা আসছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি বাংলাদেশে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা আসে তাহলে সেটা দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য ভয়াবহ একটা বিপর্যয় ডেকে আনবে। কারণ মার্কিন নিষেধাজ্ঞা এতটা কঠিন এবং কঠোর হয় যে তার ভেতরে টিকে থাকা খুব কঠিন ব্যাপার। ইরান, উত্তর কোরিয়া বা আরও যে সমস্ত, রাশিয়া বা আরও যে সমস্ত দেশের বিরুদ্ধে আমেরিকা এই পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে, সে সমস্ত দেশ নানা কারণে নানাভাবে মোকাবেলা করার সুযোগ পেয়েছে, তাদের সেই সক্ষমতা আছে। যেমন ইরানের, রাশিয়ার প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় সম্পদ, দেশীয় সম্পদ আছে, তারা যথেষ্ট ধনী দেশ। তারপরে তাদের আঞ্চলিক মিত্র অনেক বেশি, অনেকগুলো দেশের সাথে সীমান্ত রয়েছে। তারপরে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য আলাদা পর্যায়ে। এসব দেশের পেছনে বা তাদের সাথে এমন কিছু কিছু দেশের বা শক্তির সম্পর্ক রয়েছে যা আমেরিকাকে টেক্কা দিতে পারে। কিন্তু বাংলাদেশে যদি মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করবে। এই কারণে যে আমাদের সাথে শুধুমাত্র ভারতের ভৌগোলিক সম্পর্ক রয়েছে, ভৌগোলিক সীমানা রয়েছে, যার কারণে আমরা যে বিকল্প খুঁজব তার কোনো ব্যবস্থা থাকবে না। শুধুমাত্র ভারত আমাদের সামনে একমাত্র সরবরাহকারী হিসেবে তখন থাকবে। তার মানে বাংলাদেশের বাজারে ভারতের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। ভারত যে পণ্য যে দামে বিক্রি করবে আমাদেরকে সেই দামে সেই পণ্য নিতে হবে। এটা বাংলাদেশের জন্য একটা বড় বিপর্যয়ের কারণ হবে।
ইরানের শহীদ কাসেম সুলাইমানের মাজারের কাছে গতকাল ভয়াবহ বিস্ফোরণে অন্তত 84 জন শহীদ হয়েছেন। এর আগে সিরিয়ায় ইরানের আরেক সেনা কর্মকর্তা ও লেবাননে হামাসের নেতা হত্যার শিকার হয়েছেন। ঘটনাগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে বলে মনে করেন আপনি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের চতুর্থ বার্ষিকী ছিল গতকাল 3 জানুয়ারি। সে উপলক্ষে তার মাজারে হাজার হাজার মানুষ জিয়ারত করতে, ফাতেহা পাঠ করতে, দুরুদ পাঠ করতে গিয়েছিলেন এবং তার রুহের মাগফিরাতের জন্য, তার প্রতি দোয়া, দুরুদ, ভালোবাসা এগুলো জানানোর জন্য, দেখানোর জন্য তারা সেখানে সমবেত হয়েছিলেন। শোক প্রকাশ তাদের উদ্দেশ্য ছিল। এইরকম একটা জায়গায় এইরকমের জঘন্য সন্ত্রাসী হামলা চালানো, ঘৃণ্য হামলা চালানো, এর নিন্দা জানায় এবং এটি যে ভয়াবহ রকমের অপরাধ সে কথা না বললেও চলে। এর আগে আপনি নিজেই উল্লেখ করলেন যে সিরিয়ায় ইরানের সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মুসাভি শহীদ হয়েছেন ইসরায়েলি হামলায়। লেবাননে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা সালে আল আরুরি শহীদ হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটি ঘটনা একটা আরেকটার সাথে জড়িত এবং এই ঘটনার একটার যে হোতা সবগুলোর সেই একই হোতা। এছাড়া আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, গতকাল এই হত্যাকাণ্ডের পর, এই বোমা বিস্ফোরণের পর ইরানের জনগণ কিন্তু আমেরিকা এবং ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছে। যারা এই বীভৎস হামলার শিকার তারা ভালোই বুঝতে পেরেছে যে এই হামলার পেছনে কারা জড়িত। যারা এই বীভৎস হামলার শিকার তারা ভালোই বুঝতে পেরেছে কারা এর সাথে জড়িত এবং ইরানের পক্ষ থেকে যে সমস্ত আকার ইঙ্গিত দেয়া হয়েছে তাতে পরিষ্কার এই ঘটনার সাথে ইহুদিবাদ ইসরায়েল এবং তার মিত্র আমেরিকা জড়িত বলে ইরান মনে করে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকাল লিখেছে, দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় বারবার তলব, 3 বার ইডির তলব এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবারেও হাজিরা দেননি। আপ মন্ত্রীদের আশঙ্কা, এই কারণেই বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাতে পারে, শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারে ইডি। বুধবার গভীর রাতে সমাজ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেন দিল্লির দুই মন্ত্রী আতিশি এবং সৌরভ ভরদ্বাজ। আতিশি লেখেন, আমরা খবর পেয়েছি বৃহস্পতিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে, হয়তো গ্রেফতারও করা হতে পারে। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, লোকসভা ভোটের আগে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট বাধা নিয়ে সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে। ইন্ডিয়া জোটের এই দুই শরিকের মধ্যে বাংলায় আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব রয়েছে গোড়া থেকেই। ১৯ লোকসভা নির্বাচনে যে দুটি আসনে কংগ্রেস জিতেছিল সেই দুটি আসন ছাড়তে প্রাথমিকভাবে রাজি হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে তিনি বাইরের রাজ্যে কংগ্রেসের থেকে কিছু আসন চেয়েছিলেন তিনি। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেই বোঝাপড়ায় খানিকটা জল ঢাললেন। তৃণমূল নেত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তার মন্তব্য, পারলে বহরমপুর থেকে দাঁড়িয়ে জিতে দেখান, আপনার দয়া দাক্ষিণ্যে বাংলায় লড়বে না কংগ্রেস। কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই, বহরমপুর মালদাহে দাঁড়িয়ে কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। বহরমপুরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার চ্যালেঞ্জ, আপনি নিজে লড়ুন বহরমপুরে, কত ক্ষমতা আছে দেখব। তৃণমূলকে হারিয়ে পরপর দুবার বহরমপুর মালদহে জিতেছে কংগ্রেস। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে। এবং আজই বাংলাদেশ সময় রাত ১০:২৩ এবং ভারত সময় রাত ৯:৫৩ আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।